রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. رسول اكرم صلى الله تعالى عليه وسلم علی شان فرمان، যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজও আমরা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। হামদে বারী তাআলা নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আজকেও একটি বিষয় নিয়েছি মোবালিকে দাওয়াত ইসলামী থেকে, ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব, শিখবো, জানবো, আমলও করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই এই অনুষ্ঠানের সাথে আপনাদের কল SMS রাখার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আসুন ভালো ভালো নিয়ত সহকারে কারী সাহেব থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها المزمل قم الليل إلا قليلا، نصفه أو انقص منه قليلا، أو زد عليه ورتل القرآن ترتيلا. إنا سنلقي عليك قولا ثقيلا. إن ناشية الليل هي أشد وطئا وأقوى مقيلا. إن لك في النهار سبحا طويلا. واذكر اسم ربك وتبتل إليه تبتيلا. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا. وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন কারি সাহেব, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয় আমরা নিয়েছি, শবে বরাতের রাত, আর এই মহান রাত, এই কল্যাণময় রাত আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। আর এই রাতে আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মাদিকে মাগফিরাতের ঘোষণা দিয়েছেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন, বরকতের ঘোষণা দিয়েছেন। এই রাত্রে হজ পালনকারীদের নাম লেখা হবে। অসংখ্য মানুষকে আল্লাহ তাবারক ও তাআলা এই রাতে ক্ষমা করবেন। কিন্তু এত কল্যাণময় রাত, এত সুন্দর রাত, এই মহারাত, পবিত্র রাতের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা অসংখ্য মানুষের ক্ষমার ব্যাপারে ঘোষণা করেছেন। যে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকেই এই রাতে ক্ষমা করবেন। কিন্তু তারপরও কিছু সংখ্যক লোক এই রাতে ক্ষমা পাবে না। তারা কারা জানার বিষয়ে জানার ইচ্ছা করি আমরা। ওই সকল ব্যক্তিরা কারা যাদেরকে এই রাতেও ক্ষমা করা হবে না? বড়ই আফসোস, তাই না দর্শক শ্রোতা? খুবই আফসোসের বিষয় হয়, যেখানে হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের মর্যাদা, এই রাতের ফজিলত, এই রাতের শান, এই রাতের ইবাদত, এই রাতের মাগফিরাত ঘোষণা করেছেন হাদিসে পাকের মধ্যে। কিন্তু তারপরেও কিছু সংখ্যক লোক রয়েছে এই রাতে তাদের ক্ষমা হবে না। আজকের অনুষ্ঠানে আমরা জানব এই কল্যাণময় রাতে আল্লাহ তাবারক ও তাআলা তো সবাইকে ক্ষমা করে দিবেন, তারপরেও কিছু লোক এই রাতে ক্ষমা পাবে না। তারা কারা? ওই সকল ব্যক্তি সম্পর্কে আমরা জানব যাদেরকে এই রাতে ক্ষমা করা হয় না, শবে বরাতের রাতেও ক্ষমা করা হবে না। ওই সকল ব্যক্তি কারা, যদি তাদের ঠিকানা বা তাদের অ্যাড্রেস বা তাদের কার্যকর্ম আমরা যদি জানতে পারি, তাদের কাজ কাম কি আছে বা তাদের ইবাদত কেমন, তাদেরকে যখন আমরা জানতে পারবো এই সকল ব্যক্তিরা কারা, তখন আমরা নিজেকে ওই সকল কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবো আর তওবা করতে পারবো। যদি এই শবে বরাতের আগেই আমরা এই সকল গুনাহের কাজ থেকে আমরা তওবা করতে পারি, তবে আশা আছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন। আর আমাদের জানারও দরকার যে এমন কোন কাজ আছে যে কাজ করলে, যে অভ্যাস মানুষের মধ্যে থাকলে আল্লাহ তাবারক ও তাআলা এই পবিত্র রাতে মানুষকে ক্ষমা করে না। তো দর্শক শ্রোতা, ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনা আমরা ইমরান ভাই থেকে শুনবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে কাদেরকে, কোন সকল ব্যক্তিদেরকে এই শবে বরাতের রাতে আল্লাহ তাবারক ও তাআলা ক্ষমা করেন না, তাদের অভ্যাস কি, তাদের কি গুনাহ রয়েছে, কোন গুনাহের কারণে ক্ষমা করা হয় না, এই বিষয়গুলো জানবো। আর নিজেদেরকেও এই সকল খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আলোচনায় যাওয়ার পূর্বে আসুন আমরা ফয়জুর রহমান ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। মদিনা চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে কালাম শ্রবণ করার এবং সাথে পড়ার সৌভাগ্য অর্জন করুন।
আল্লাহ 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 আল্লাহ। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানুহু, করে জিকির শবে আল্লাহ আল্লাহ। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানুহু, করে জিকির শবে আল্লাহ আল্লাহ। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি খোদা তোমায় কভু, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু আল্লাহ 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 আল্লাহ। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার, বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে নিশিতে আলোচনা তোমার, তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম, তব নেই অংশীদার, তব নেই অংশীদার, জল্লা জালালুহু আল্লাহ 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে, শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানুহু, সারা পৃথিবী চাই তোমায় পেতে, শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানুহু, তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র অনন্ত অসীম, হে রহিম রহমান, হে রহিম রহমান, আল্লাহ 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 পক্ষী কুল করে তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শালবান, পক্ষী কুল করে তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শালবান, কেউ বলে খোদা কেউ সুবহানুহু, কই কেউ বলে খোদা কেউ সুবহানুহু, আর সবাই বলে আর সবাই বলে লা শরীকা লাহু, আল্লাহ 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 জাল্লা জালালুহু
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা, আবারও ফয়জুর রহমান ভাইকে সময় দিব, তার থেকে কালাম শ্রবণ করব, নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই এর পূর্বে আমরা ইমরান ভাই থেকে মাদানী ফুল শুনব, আপনাদের কল নেওয়ার চেষ্টা করব, এসএমএস পড়ব ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই আমাদের সাথে আছেন। ইমরান ভাই, আজকের বিষয় নেওয়া হয়েছে কল্যাণময় রাত, কিন্তু এই রাতেও আমরা যদি হাদিসে পাক শ্রবণ করি তবে দেখা যায় আল্লাহ তাবারক ও তাআলা এই রাতে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এই রাতে ঘোষণা দিয়েছেন। তারপরেও কিন্তু কিছু মানুষকে ক্ষমা করা হবে না এ বিষয়েও সতর্ক করা হয়েছে, যাদের মধ্যে কিছু খারাপ অভ্যাস আছে, গুনাহের অভ্যাস আছে, ওই রকম ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে। আমরা চাই আজকে যাতে দর্শককে শবে বরাতের রাত আসার পূর্বেই ওই সকল ব্যক্তি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে পারি, তাদেরকে জানাতে পারি, হয়তো বা আল্লাহ চাহে তারা শবে বরাত আগে তারা ক্ষমা তওবা করে নিবে এবং ওই সব গুনাহের অভ্যাসগুলো ছেড়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতে কিছু মাদানী ফুল দর্শককে আপনার থেকে।
মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে এমন কিছু স্পেশাল বিশেষ রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় এই ধরনের বরকতময় মর্যাদাপূর্ণ রাত, এটা উম্মতে মুহাম্মাদের পূর্বে কোন নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। যেমন আপনার লাইলাতুল কদর, আশুরা থেকে শুরু করে আপনার এই শবে মেরাজ, শবে বরাত, এ ধরনের বরকতময় রাতগুলো, মাহে রমাদান মোবারকের মতো বিশেষ যে রাতগুলো, কিতাবের মধ্যে বেশ অনেকগুলো রাতের ব্যাপারে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাত।
শবে বরাত
এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওসিলাই এ রাত আমরা পেয়েছি
আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতের যে হাদিসে মোবারক আমরা বারবার শবে বরাত উপলক্ষে আমরা শ্রবণ করি যে অসংখ্য গণিত উম্মতে মুহাম্মাদিকে, কিতাবের মধ্যে বলা হয়েছে আপনার যে আরবের মধ্যে একটি এলাকা, যেই এলাকার মধ্যে আপনার ইনাদের পশু অর্থাৎ বকরি বেশি লালন পালন করতেন, তো এমন লালন পালন করতেন তাদের পশুগুলোর লোমের সংখ্যাও বেশি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পশুগুলোর লোমের সংখ্যার চাইতে অধিক গুনাহগারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রে কি করবে,
ক্ষমা করবে।
এখানে হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার অর্থাৎ সুবহ সাদেকের আগ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে আহ্বান করেন, প্রথম আসমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ তাজল্লি দান করবেন এবং বান্দাকে আহ্বান করবে যে কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার। এখানে হাদিসে পাকের মধ্যে কয়েকটি শব্দ যে কে আছো আমার কাছে রিজিকের জন্য, কে আছো আমার কাছে আপনার ক্ষমা প্রার্থী হওয়ার জন্য, আমি তোমাদেরকে ক্ষমা করবো এবং আহ্বান সবে সাদিক পর্যন্ত চলতেই থাকবে।
সুবহানাল্লাহ,
যে কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, আমি তোমাদেরকে ক্ষমা করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে, যে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে শবে বরাতে ক্ষমা করবে, তাই এই রাতকে বলা হয় মুক্তির রাত, নাজাত রাত, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত হচ্ছে শবে বরাত। কিন্তু হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে এই বরকতময় রাতেও ছয় ধরনের ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে ক্ষমা পাওয়া, মুক্তি পাওয়া ফরিয়াদ তো করা হবে যে মাওলা তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা চাইলে বান্দাকে ক্ষমা করতে পারে। কিন্তু বিশেষ করে এই রাতে যারা এই সকল গুনাহের মধ্যে যারা অভ্যস্ত, যারা পূর্বে তওবা করে নাই, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রেও ক্ষমা করবে না। এদের মধ্যে প্রথম নাম্বার যে ব্যক্তির নাম এসেছে হাদিসে পাকে, সে হচ্ছে মদ্যপানে অভ্যস্ত, যে মদ পানের মধ্যে লিপ্ত থাকে, মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি যে মদ পান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই রাত্রে ক্ষমা করবে না। এরপরে ওই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে আপনার আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্ক ছিন্ন করে রাখে। এরপরে বলা হয়েছে আপনার যে ব্যভিচারে লিপ্ত থাকে। এরপরে বলা হয়েছে যে মা বাবার অবাধ্য, যে মা বাবার
অবাধ্য।
এরপরে হাদিসে পাকের মধ্যে আপনার যারা ছবি প্রস্তুতকারী, যারা ছবি তৈরি করে, আর ৬ নম্বর হচ্ছে যে সগলখোর, যে সকল করি করে।
ছয় ধরনের ব্যক্তিকেও এই মহান রাতে
আল্লাহ তাবারক ওয়া তাআলা
ক্ষমা করবেন না। যদি তারা তওবা না করে, এই গুনাহ থেকে ফিরে না আসে। মিনান ভাই, একে তো এই সকল এই ছয় ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই রাতে, দ্বিতীয়ত এই গুনাহের আযাবও তো তাদের আছে। আমি চাইতেছি এই ছয় ধরনের ব্যক্তি, ছয় প্রকারের গুনাহে লিপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, প্লাস সাথে সাথে এই গুনাহের আজাবও যেন কিছু বর্ণনা করি আজকে। আর আজাব যখন বর্ণনা করা হবে, শাস্তি বর্ণনা করা হবে, তখন হয়তো আমাদের মধ্যে ভয় ঢুকে আসবে যে না, এই গুনাহের জন্য এই শাস্তি, আর এই রাতেও আল্লাহ তাবারক তাআলা এই সকল গুনাহগারদেরকে ক্ষমা করবেন।
এছাড়াও হাদিসে পাকের মধ্যে যারা হিংসা করে,
জি,
তাদের ব্যাপারে এসেছে, যারা হিংসা করে মানুষকে তারাও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে। এরপরে বলা হয়েছে যারা আপনার জাদু করে তাদের ব্যাপারে বলা হয়েছে, যারা গণক মানুষের ভাগ্য কি করে গণনা করে এদের ব্যাপারে বলা হয়েছে। তারপরে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তাআলা গেলে মুসনাদ আহমদের মধ্যে লিখেছেন হত্যাকারীর ব্যাপারে বলা হয়েছে, যারা কি করে
হত্যা করে
মানুষদেরকে খুন করে দেয়, হত্যা করে, এর ব্যাপারে বলা হয়েছে। আবার অন্য একটি হাদিসে পাকের মধ্যে যারা অহংকার বশত তাদের পায়জামা অথবা লুঙ্গি, তাদের কাপড়কে তাদের গোড়ালির নিচে, চুল গোড়ালির নিচে যারা কি ঝুলিয়ে পড়ে, তাদের ব্যাপারও কি বলা হয়েছে,
বলা হয়েছে। শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা শ্রবণ করলাম, যা শবে বরাতের রাতে আর এই রাতকে সামনে রেখে আলোচনাটা মূলত আমরা নিয়েছি, যাতে করে আমাদের সমাজের মধ্যে এই কয়েক ধরনের ব্যক্তির যে নাম আমরা শ্রবণ করলাম, মা বাবাকে কষ্ট দেয়, মদ পান করে, এরকমের ব্যক্তিদের যে নাম আমরা শ্রবণ করলাম, আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা, তো এই সকল ব্যক্তিদেরকেও এই পবিত্র রাতে ক্ষমা করা হবে না। এখন একটু চিন্তা করি, পুরাটা রাত ইবাদত করলাম, আল্লাহ তাবারক তাআলার দরবারে ক্ষমা চাইলাম, কান্না করলাম, আর আমার গুনাহের কারণে, আমার অভ্যাসের কারণে আল্লাহ তাবারক তাআলা না আমার তওবা কবুল করলেন, না আমার ক্ষমা হলো, না আমি মাগফিরাত পেলাম, এজন্য কি করতে হবে, এই গুনাহসমূহ থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আর ফিরে আসার পরে যখন শবে বরাত আমরা পাব, এই শবে বরাতে যখন তওবা করব, আল্লাহ তাবারক তাআলা তওবা কবুল করে নিবেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন। দর্শকের কিছু SMS পড়ি, যদি সম্ভব হয় কল নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, নাতে রসুলও শুনবো আমরা ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানে। আমাদেরকে একজন ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন বগুড়া থেকে, তিনি বললেন ফয়জুর রহমান ভাইকে প্রতিদিন সকালে মাদানী চ্যানেলে দেখি, অপেক্ষায় থাকি নাচ শোনার জন্য। আশা করি আজকেও ফয়জুর রহমান ভাই আমাদেরকে নাচ শোনাবে ইনশাল্লাহ। ফয়জুর রহমান ভাই আমাদের সাথে এই জন্যই বসেন কি আপনাদেরকে কিছু নাতে রসুল শোনাবেন। মোহাম্মদ জিহাদ হোসেন, ঠিকানা নারায়ণগঞ্জ, আমি একটি গজল শুনতে চাই ইনশাল্লাহ তাআলা, সাথে থাকুন, আপনাকে গজল শোনানোর চেষ্টা করব আমরা। এরপরে আরেকজন SMS করেছেন, আমার নাম আলাউদ্দিন, আমি ঢাকা থেকে বলছি, মাদানী চ্যানেল অনেক ভালো একটি চ্যানেল, আমরা প্রতিদিন মাদানী চ্যানেল দেখি মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে প্রতিদিন আমাদের সাথে থাকার জন্য, আর SMS করেছেন আজকে। এরপরে আরেকজন আমাদেরকে SMS করলেন, ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠান দেওয়ার জন্য। ভৈরব কিশোরগঞ্জ থেকে একজন ইসলামী বোন SMS করেছেন, তিনি বললেন জুমার দিনের দুরুদ শরীফ 80 বার পড়লে 80 বছরের গুনাহ ক্ষমা হয় যায়, মাদানী চ্যানেলে শিখেছি, কিন্তু কোন দুরুদ শরীফ পড়ব, যে দুরুদ শরীফ আপনার কাছে সহজ হয়, আপনি শুদ্ধভাবে পড়তে পারেন, যে দুরুদ শরীফে ভুল না হয় ওই দুরুদ শরীফটাই আপনি পাঠ করুন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তে পারেন, যে দুরুদ শরীফটা আপনার কাছে সহজ বা শুদ্ধ আপনার, এই দুরুদ শরীফটা আপনি পড়ুন। এরপরে নারায়ণগঞ্জ থেকে বিনতে আব্দুস সালাম, তিনি আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন কেমন আছেন সবাই, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি সূরা মুলকের কিছু আয়াতে কারিমা শুনতে চাইছেন হাফিজ সাহেব থেকে, কয়েকটি আয়াত ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব আপনাদেরকে, সূরা মুলকের কিছু আয়াতে কারিমা। এরপরে উজ্জ্বল ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে SMS করেছেন, তিনি বললেন যারা শিরিক করবে তাদেরকে কি শবে বরাতের রাতে ক্ষমা করা হবে, শিরিককারীকে তো তওবা ব্যতীত ক্ষমা নেই, তওবা করতে হবে তাকে, এরপরে যে বিষয় সে শিরিক করেছে ওই বিষয়গুলো থেকে বাঁচতে হবে, তওবা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে। রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি খুব ভালো লাগে, প্রতিদিন দেখি, কোনো মিস করি না, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন আলামিন ভাই আমাদেরকে SMS করছেন, ভালো একটি গজল শুনিয়ে দিন আমাকে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এক ইসলামী বোন তিনি আমাদেরকে SMS করলেন জিনাইদা থেকে, তিনি বলেন আমার মনটা খুবই খারাপ, আমাকে একটি নাতে রসুল শুনিয়ে দিন, যাতে করে মনটা ভালো হয়ে যায়, মাদানী চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ, মন এমনিতেই ভালো হয়ে যাবে আপনার আশা করি। এরপরে আরেকজন ইসলামী বোন ময়মনসিং থেকে আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আপনার বাচ্চার জন্য। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন আমি অনেক গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, খারাপ কাজের অভ্যস্ত ছিলাম, যখন থেকে মাদানী চ্যানেল আমার ঘরে চালু হয়েছে তখন থেকে মাদানী চ্যানেল দেখি, আর এরপর থেকে তওবা করার চেষ্টা করছি আর নিজেকে সংশোধন করারও চেষ্টা করছি, দোয়া করবেন যাতে আপনাদের সাথে থেকে পাঁচ নামাজ পড়তে পারি, আমিন। গাজীপুর থেকে একজন আমাদেরকে এসএমএস করলেন, তিনি বলেন আমার আম্মু নিয়মিত মাদানী চ্যানেল দেখেন, মাশাআল্লাহ, দোয়া করি। রাজশাহী থেকে আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, নাতে রসুল শুনতে চাই। আরিফ ভাই উলিপুর থেকে আমাদেরকে এসএমএস করলেন, নাতে রসুল শুনতে চাই। এরপরে আরেকজন এসএমএস করলেন, শবে বরাতের কিছু মাদানী ফুল আর ফজিলত শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ সাথেই থাকুন। এরপরে আরেকজন ইসলামী বোন কিশোরগঞ্জ থেকে এসএমএস করেছেন, এই অনুষ্ঠান যতই দেখি তত ভালো লাগে, কি করলে শবে বরাতের রাতে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, সাথেই থাকুন। আজকে ইনশাআল্লাহ তাআলা এই ক্ষমার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যে যে কাজগুলো করলে ক্ষমা হবে না, ওই কাজ থেকে যেন আমরা বাঁচতে পারি, ওই গুনাহ থেকে যেন বাঁচতে পারি, নিজেকে বাঁচাতে পারি, আর বেশি বেশি তওবা করি। ফয়জুর রহমান ভাইয়ের কাছে যাবো, নাতে রসুল শুনবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা আবারও আমরা আলোচনায় ফিরে আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন, যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন, কেউ নেই ভবে এমন, যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন, কেউ নেই ভবে এমন, যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, তোমার প্রিয় নবী, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, তোমার মত সুন্দর ওগো, তোমার মত সুন্দর ওগো, হয়নি কেহ সৃজন, তোমার মত সুন্দর ওগো, হয়নি কেহ সৃজন, হয়নি কেহ সৃজন। সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন, হয়নি কেহ এমন, যা কিছু এই পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর, দিদার প্রিয় নবীর, শুনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর, শুনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর, রেখো ওগো আশিক তুমি, রেখো ওগো আশিক তুমি নত দুটি নয়ন, রেখো ওগো আশিক তুমি নত দুটি নয়ন, নত দুটি নয়ন, সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, কেউ নেই ভবে এমন, মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা, শোনো তুরে সিনা, মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা, মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা, নয়ন যদি সক্ষম হয়, নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন, নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন, পর্দার নেই প্রয়োজন, সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন, প্রিয় নবীর আলোচনা যে থায় আদবে হয়, প্রিয় নবীর আলোচনা যে থায় আদবে হয়, রহমতেরি বাড়ি ধরা, রহমতেরি বাড়ি ধরা সে থায় হয় বর্ষণ, রহম তেরি বরি ধরা সে থায় হয় বর্ষণ, সে থায় হয় বর্ষণ, সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন,
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, ফজর রহমান ভাই থেকে নাচ শুনছি, আমরা কারি সাহেবের কাছে আসবো, কেননা একজন ইসলামী বোনের এসএমএস ছিল সূরা মুলকের কিছু তেলাওয়াত শোনার জন্য, এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ সূরা মুলকের তেলাওয়াত আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি কারি সাহেব থেকে ইনশাআল্লাহ তাআলা, এরপরে আলোচনাও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি কারি সাহেব হুজুর, সূরা মুলকের তেলাওয়াত শুনতে চেয়েছেন ইসলামী বোন, আপনার এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর পর্যন্ত শুনিয়ে দিন, আমরাও শুনি সওয়াবের উদ্দেশ্যে নেকি হাসিল করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আর সূরা মুলকের মধ্যে অনেক শিক্ষাও রয়েছে আমাদের জন্য,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ما شاء الله দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা নিয়েছি কল্যাণময় রাত আজকে হয়তো বা অনেকেই আমাদের আলোচনা শুনে অবাক হচ্ছেন যে এতদিন তো শুনে আসছি শবে বরাতের রাতে আল্লাহ তাবারক ও তাআলা সকল ব্যক্তিকে ক্ষমা করে দেন তওবাকারীদেরকে ক্ষমা করে দেন যারা ক্ষমা চান আল্লাহ তাদেরকে ক্ষমা করেন কিন্তু এরপরেও অনেকগুলো ব্যক্তি এমন আছে যাদেরকে ক্ষমা করা হবে না তাদের নামও আমরা শুনলাম তাদের কাজ কি কারণে তাদের ক্ষমা করা হবে না এ বিষয়েও শুনলাম ইনশাল্লাহ আরও বিস্তারিত শুনবো ইমরান ভাই থেকে এই সকল গুনাহের আজাব কি রয়েছে দুনিয়াতে কি তার অমঙ্গল রয়েছে এবং আখেরাতে কি তার শাস্তি রয়েছে এ সম্পর্কে জানার চেষ্টা করব আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা জি ইমরান ভাই
অসংখ্য হাদিসে পাকের মধ্যে এসেছে জমিনের মানে সমস্ত বাসিন্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে
ক্ষমা করে
যেমন শোয়াবুল ঈমান হাদিসে পাকের মধ্যে এসেছে যে 15 শাবানের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন বাসীদের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে দুই ব্যক্তি ব্যতীত এটা আলাদাভাবে আসছে সেটা হচ্ছে আপনার যারা কাফির ঈমান থেকে যারা বঞ্চিত আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা শত্রুতা পোষণ করে যেমন অন্যান্য হাদিসে পাকের মধ্যে আমরা এই শত্রুতা পোষণের ব্যাপারে আসে না এই হাদিসে পাকের মধ্যে যারা শত্রুতা পোষণ করে আবার আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে যারা আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত থাকবে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ যে 15 শাবানের রাতে আল্লাহ তাআলা বনি কলবে ছাগলের পশমের লোম পরিমাণ গুনাহগারকে ক্ষমা করে দিবে কিন্তু এই ধরনের কয়েকজন লোকের কথা বললেন যারা আল্লাহ তাআলার রহমত থেকে তারা কি থাকবে
বঞ্চিত
সেখানেও প্রথম নাম্বার ফার্স্ট এসেছে যারা শত্রুতা পোষণ করে
আহা
কোরআনুল কারীমের মধ্যে আমরা সকলেই জানি যে আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু বড় আফসোস যে শয়তানকে বিভিন্ন আমলের মাধ্যমে বিভিন্ন কর্মের মাধ্যমে আমরা বন্ধু বানিয়ে নিয়েছি হয়তো আমরা কেউ শত্রু বানিয়ে নিয়েছি আমাদের ভাইকে কেউ আমরা শত্রু বানিয়ে নিয়েছি আমাদের প্রতিবেশীকে কেউ শত্রু বানিয়ে নিয়েছি আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে তো যদি শত্রুতামির সেই অবস্থা আমার মাঝে থাকে সবে বরাত চলে আসলো কিন্তু আমার অন্তর থেকে সে শত্রুতামির যে বিদ্বেষ একটা যে অন্যের ব্যাপারে সে জিনিসটা আমার থেকে দূর হচ্ছে না আমি লিস্ট করি এখনই আমি লিস্ট করি যে কার সাথে আমার শত্রুতামি আছে ছোট কারণে হোক বড় কারণে হোক আমি সরাসরিভাবে হোক ফোনের মাধ্যমে হোক ওই শত্রুতামিকে আমি কি করি
ত্যাগ করি
ত্যাগ করি কেননা এখানে আপনার সম্পর্ক যে ছিন্নর যে বিষয়টা শত্রুতামির কারণে কিন্তু সম্পর্ক ছিন্ন হয় মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকা শর্মা মারস করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মুসলমানদের জন্য তিন দিনের অধিক অপর মুসলমানদের সাথে সম্পর্ক ছিন্ন করার অনুমতি নেই জায়েজ নেই যদি সেই 3 দিনের অধিক সম্পর্ক ছিন্ন করে রাখলো, সম্পর্ক ছিন্ন করে রাখলো, মৃত্যু হয়ে গেল, তাহলে তার ঠিকানা জাহান্নাম।
আহারে,
দেখেন এখানে আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুহূর্তে মাদানী চ্যানেলের সঙ্গে হয়তো একাধিক লোক আছে যাদের সাথে আমাদের মাস বছর বছর হয়ে গিয়েছে,
যুগ পার হয়ে গিয়েছে, এমন এমন ব্যক্তিদের সাথে আমাদের শত্রুতা, যুগ পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কথাবার্তা নেই।
এমন হয়তো আমরা অনেকেই অন্তরের মধ্যে আমরা ধারণ করে রেখেছি যে তার সাথে আমি কখনো আর সম্পর্ক রাখবো না। দেখুন, এখন আমি মুসলমান, আমি নাজাতও চাই, মুক্তিও চাই, আমি জান্নাতও চাই। এখন এই যে ওয়াদাটা আমি করলাম, আমি অমুকের সাথে সম্পর্ক কখনো রাখবো না, অমুকের সাথে কখনো কথা বলবো না, এই একটি শব্দ, একটি বাক্য আমাকে আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত করে দেয়, একটি শব্দ আমাকে জাহান্নামে যেতে, আমাকে জান্নাতে যেতে আমাকে বাধা দিচ্ছে, তাহলে দুনিয়াতে যদি লজ্জিত হতে হয়, স্বাভাবিক লজ্জিত যদিও হতে হয়, তারপরও আমি নিজের থেকে অগ্রসর হয়ে আমি যে কোনো কারোর সাথে আমার সম্পর্ক ছিন্ন করা আছে, আমি তার থেকে কি করি সম্পর্কটাকে, আমরা সম্পর্ককে আমরা তৈরি করার কি চেষ্টা করি।
এখানে ইমরান ভাই লজ্জিত না, যদি আমি কারো কাছে যাই, কাউকে গিয়ে বলি, হয়তোবা দেখা যায় বা মনে মনে ভাবতে পারি আমরা এখানে হয়তোবা আমি একটু ছোট হয়ে যাব, আমি অগ্রসর হয় যদি ক্ষমা চাই, কিন্তু যে অগ্রসর হয় ক্ষমা চায়, হাদিসে পাকের মধ্যে কিন্তু তাকে সম্মানিত বলা হয়েছে, ওই ব্যক্তিকে।
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজেকে ছোট করে বিনয়ী অবলম্বন করে ছোট করে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেয়।
সুবহানাল্লাহ,
এখানে আসলে হচ্ছে কি, শয়তান আমাদেরকে বাধা দেয় যে ভুল তো সেই করলো, বারবার সে ভুল করে, আর তুমি নিজের থেকে গিয়ে ক্ষমা চাইবে, আমি ক্ষমা চাইব, আমি কি ভুল করলাম, বারবার আমি ক্ষমা চাইব, এটা হচ্ছে কিন্তু শয়তানের বড় একটা
ধোকা।
আমি দেখলাম বিভিন্ন কারণে, বিভিন্ন কর্মের মাধ্যমে আপনার একই সাথে থাকতে গিয়ে, একই পরিবারে থাকতে গিয়ে, একই সমাজে বসবাস করতে গিয়ে আপনার বিভিন্ন মাধ্যমে কি হয়, একটু মলমালিন্য হয়, এটা সকল ক্ষেত্রে হয়। কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে একটা উত্তম একটা পদ্ধতি আমাদেরকে দিয়েছে যে ক্ষমা করো,
হাদিসে
মোবারকা, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা পেতে চাই, ক্ষমার রাত আসতেছে, শবে বরাত আসতেছে, ক্ষমার রাত আসতেছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি ক্ষমা চাই যে আমার মাওলা আমাকে ক্ষমা করবে, বড় আশা নিয়ে আমি শবে বরাতের জন্য অপেক্ষামান যে মুক্তির রাত আসতেছে, আল্লাহ দরবার একটু কান্না করব, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করব, মাওলা গুনাহ তো করে ফেলেছে, কিন্তু এই যে ক্ষমা আমি যে পেতে চাই, কিন্তু অনেকে আমার কাছে ক্ষমার প্রার্থী, আমি তাদেরকে ক্ষমা করতে রাজি,
ক্ষমা করতে রাজি,
তাহলে কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, আমার ভাই আমার থেকে ক্ষমার প্রার্থী, আমার বন্ধু আমার কাছে ক্ষমার প্রার্থী, সে ভুল করেছে, সেই চাচ্ছে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু আমরা ক্ষমা করতে রাজি
না।
তো কিভাবে আমি আশা নিয়ে বসে রইলাম যে শবে বরাত আল্লাহ আমাকে ক্ষমা করবে, না, হাদিসে পাকের মধ্যে এসেছে যে ক্ষমা করো, দয়া করো,
দয়া
করা হবে। তো দয়ার রাত হচ্ছে কিন্তু শবে বরাত,
শবে বরাত,
ক্ষমা পাওয়ার রাত হচ্ছে শবে বরাত। এই বরাতের রাত আসার আগে আপনার মনকে আপনি একেবারে ক্লিন করে ফেলেন,
রাইট,
সাদা করে ফেলেন, মার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, বিদেশে প্রবাসে যারা আপনার সাথে আছে সকলের সাথে আপনি ক্লিন একেবারে করেন। কেন? আপনার টার্গেট হচ্ছে এই বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চেয়ে নেব।
আসলে
এই যে মন মানসিকতা, কেন শয়তান কখনো চায় না যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, এটা কখনো শয়তান চায় না। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কেউ তোমার কাছে আসে,
জি,
এমন না তো হতে পারে আজকের আলোচনার একই ফ্যামিলির কয়েকজন সদস্য হয়তো আজকে প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, হয়তো সে তার মধ্যে ক্ষমা চাওয়ার সে মন মানসিকতা তৈরি হচ্ছে, সে ওই ফ্যামিলির দ্বিতীয় সেকেন্ড মেম্বারের কাছে বলল যে আমার তো ভুল হয়ে গেল, হয়তো অমুক দিন আমি আপনার মনে কষ্ট দিয়েছি, তো আমাকে ক্ষমা করে দেন। কিন্তু শয়তান আবার তাকে বাধা দেবে, তাকে উস্কানি দিবে, মানে যাতে করে ক্ষমা করা না হয়। অনেকে বলে না তোমাকে কিয়ামতের দিনও ক্ষমা করবো না, আছে কিছু লোক,
আছে কিছু লোক
এ ধরনের। তো তাদের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কারো কাছে কেউ ক্ষমা চাওয়ার জন্য আসে, যদি ক্ষমা করা না হয় তাহলে ওই লোক আমার দলভুক্ত নেয়। দেখেন আমার দলভুক্ত থেকে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত থেকে সে আলাদা হয়ে যায়,
আলাদা হয়ে যায়।
তাহলে ইসলাম আমাদেরকে এত সুন্দর ব্যবস্থা, একদিকে ক্ষমা চাওয়ার জন্য কাউকে উৎসাহিত করা হচ্ছে, অন্যদিকে ক্ষমা করার জন্য উৎসাহিত করা হচ্ছে, উভয় দিক থেকে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর না হয়তো ইমরান ভাই দেখা যায় এক পক্ষ ক্ষমা চেয়েই যাবে, আর এক পক্ষ কিন্তু অভিমান করে বসেই থাকবে,
বসে থাকবে।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সুন্দর এক আদর্শ আর কেমন সুন্দর শিক্ষা আমাদের জন্য,
আমার নবী জানতে নিতে হবে।
আহা,
এই জন্য যে উম্মত যাতে ভয় ভীতি তাদের মধ্যে থাকে,
থাকে
যে আমি তো পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার, আমি আশেকের দাবিদার, কিন্তু আমি আল্লাহ রসুলের দল থেকে আমি বিচ্ছুরিত হয়ে যাবো যদি আমি ক্ষমা না করি,
না করি।
ওই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে নিজেদেরকে, এখনো আমাদের হাতে সময়, আমরা ভেবে দেখি হয়তো অনেকের কথা কিন্তু আমাদের স্মরণে নাই, হয়তো এক যুগ দুই যুগ পার হয়ে গেল, বিভিন্ন কারণে কোনো কারোর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছে, তারপর আমরা সম্পর্ক তৈরি করে নাই, এটা আমরা ভুলে গিয়েছি, আমরা তাদেরকে আমরা স্মরণ করার কি আমরা চেষ্টা করি। ইমাম সম্ভবত হাসান বসির রহমতুল্লাহ তাআলা অথবা শেখ সাদির রহমতুল্লাহ তাআলার কল হবে, খুব সুন্দর একটি কল। তিনি বলেন যে আমরা পৃথিবীতে সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই, সম্পর্ক তৈরি করার জন্য আসি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই তো বাস্তব, সম্পর্ক গড়ার জন্য, তৈরি করার জন্যই তো আসি।
দিন দিন আমাদের বয়স বাড়তেছে, মানুষের সাথে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে,
তৈরি হচ্ছে,
আসলে হচ্ছে কিনা সেটাও প্রশ্ন করি না, সম্পর্ক কি ছিন্ন হচ্ছে। অনেকে তো আছে আলহামদুলিল্লাহ, তাদের সম্পর্ক এমন তৈরি হচ্ছে, কোটি কোটি মানুষের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, যেমন আমির আল সুন্নাতের কথা বলেন। আবার অনেক মানুষ আছে দুনিয়াতে এসে বেশ কিছু লোকের সাথে সম্পর্ক হলো, পরে আস্তে আস্তে সম্পর্ক ছিন্ন হতেই লাগলো, হতে লাগলো, লাস্ট পর্যন্ত এমন একজন ব্যক্তি নেই যে তার পক্ষে কথা বলবে। আসলে আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো আল্লাহ তালা আমাকে।
আরেকটি বিষয় কিন্তু ইমরান ভাই, এখানে ক্ষমার কথা যেহেতু চলেই আসছে, আরেকটি বিষয় সেটা হলো গিয়ে আবার আমাদের সমাজে এমন কিছু লোক আছে, তারা কিন্তু আমি যে ভুলটা করছি, আমার দ্বারা ভুল হচ্ছে, সে জানে, সে জানে আমার দ্বারা ভুল হচ্ছে, তারপরে সে ভুল করে যায়, দুদিন পরে আবার ক্ষমা
চায়,
আবার ভুল করে, আবার ক্ষমা চায়। ওই ব্যক্তির ব্যাপারে কিন্তু তার আশেপাশে যারা আছে তারা বলে, দেখো আবার আসবে ক্ষমা চাইতে, আবার আসবে ক্ষমা চাইতে। তো এই যে এই ধরনের যাদের আমাদের অভ্যাস আছে না, আমরা যেন নিজেকে একটু
এটাকে পরিহার করি,
পরিহার করি, নিজেকে একটু মজবুত করি। আরে আমি বারবার কেন ভুল করব মানুষের সাথে, আর বারবার কেন ক্ষমা চাইতে যাব, আমার তো একটু একটু তো আমাদের ইয়া হওয়া উচিত না, হুশ ফেরা উচিত, বলে আমার একটা ওয়েট আছে, আমি একজন ব্যক্তি, আমি একজন মানুষ, ছোট হই বা বড় হই, আমি ভুল কেন করতে যাব। যখনই আমি হাত বাড়াই তো হাতকে বলি থামো, আমি একটু চিন্তা করি হাতটা কোথায় বাড়ালাম, যখনই পা বাড়াই তখন একটু চিন্তা করি পাটা কোন পথে বাড়ালাম, যখন মুখ খুলি, জবান খুলি, একটু চিন্তা করি জবানটা তো আমি খুললাম কিভাবে, কি জন্য, প্রয়োজন কি, কথাগুলো বলছি ভুল করে দিলাম, কাউকে এমন কিছু বলে দিলাম, ক্ষমা চাইতে হলো। এই যে বারবার ভুল করছি মানুষের সাথে ছোট বড়, আবার সবার সামনে ক্ষমাও চাইছি, এই ক্ষমারও কিন্তু আবার মূল্যায়ন থাকে না, শেষ পর্যন্ত এমন হয় উনি তো বারবার ভুল করতেই থাকে আর ক্ষমা চাইতেই থাকে, কত ক্ষমা করা যায় তাকে।
ক্ষমা করলে হয়তো তাদেরকে মৌখিক ভাবে অনেকে করে দেখে, মনের দিক থেকে,
অন্তর থেকে করতে চায় না,
হয় না। এখানে হাদিসে পাকের মধ্যে যেহেতু বেশ আরেকজন ব্যক্তির ব্যাপারে আসছে, আসলে কয়েকজন ব্যক্তির ব্যাপারে আসছে, প্রত্যেকটা ব্যক্তির আলোচনা করা সম্ভব না, হয়তো সম্ভব না। যেমন যারা গান বাজনা বাজায়, যারা বাদ্যযন্ত্র নিয়ে যারা ব্যস্ত থাকে, তাদের ব্যাপারে আসছে যে তাদের দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না,
হবে না।
যারা বাদ্য নিয়ে, মিউজিক এর বাদ্য নিয়ে যারা ব্যস্ত থাকে, তো এখানে একটি ঘটনা আমি আলোচনা করার চেষ্টা করতেছি, যেখানে একই ঘটনার মধ্যে তিন ব্যক্তির ব্যাপারে চলে আসবে, মদ পানকারী, হিংসা এবং সগলখোর। তিন ব্যক্তির ঘটনা একের সাথে আসবে। একজন আল্লাহর ওলি ছিল, ওনার নাম ছিল হযরত সাইয়েদুনা ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এই ঘটনাটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব মিনহাজুল আবেদিনের মধ্যে এভাবে লেখেন, ওনার একজন ছাত্র ছিল, সে খুবই জহীন এবং খুবই মেধাবী একজন ছাত্র ছিল। হঠাৎ করে সে আপনার সাকারাতের কাছে পৌঁছে গেল, অর্থাৎ মৃত্যুর বিছানায় সে পৌঁছে গেল, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে যাচ্ছে। তিনি রহমতুল্লাহ তাআলা গেলে ওই সন্তানের কাছে গেলেন, কাছে গিয়ে কোরআনুল করিমের তেলাওয়াত করা শুরু করলেন। সে বলতে লাগলো যে কোরআনুল করিম পাঠ করা বন্ধ করো, আমি এই কোরআনের উপর আমি নারাজ। আল্লাহ, এরপরে তিনি কালিমা শরীফের তালকিন শিক্ষা দিচ্ছে, যেভাবে সাকারাত অবস্থায় আপনার আশেপাশে যারা থাকে এরা কালিমা শরীফ পাঠ করে। এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখবো, কাউকে এইভাবে যাতে আমরা না বলি যে কালিমা ফোড়ুন, তো সে যদি বলে ফোড়বো না তাহলে তো শেষ। তো এই জন্য ওলামা ইকরাম বলেন যে ওই মৃত ব্যক্তি যে সাকারাতে পৌঁছে গেল, মৃত্যু হয়ে যাবে, তাকে না বলে তার পাশে সবাই কালিমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকবে, তো সবার শোনা শুনি আর তার
জবাবে স্মরণে আসে যাবে বা সেটার উপর বিশ্বাস রাখবে,
বিশ্বাস রাখবে। তো ফজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ তাআলা এলে তিনি যখন কালিমা পড়তে লাগলেন, পড়তে লাগলেন, সেই এটাও বলতে লাগলো আমি এই কালিমার উপর সম্পূর্ণভাবে আমি নারাজ। আল্লাহ আল্লাহ। এরপরে তার ইন্তিকাল হয়ে গেল। 40 দিন পর ফজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ তাআলা এলে দেখতে লাগলেন স্বপ্নের মধ্যে আপনার ফেরেশতারা তাকে টেনে হেস্টে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো ফজাইল বিন আয়াদ রহমতুল্লাহ তাআলা বলল যে তোমার মৃত্যুর সময় তোমার ঈমান, দেখেন সবচাইতে বড় সম্পদ একজন মানুষের ঈমান, ঈমান কিভাবে নষ্ট হলো, এর কারণ কি? তোমার যে মৃত্যুর সময় অপমৃত্যু, ঈমান হারা হয়ে মৃত্যু হওয়ার কারণ কি?
অথচ তুমি তো আমার ছাত্রদের মধ্যে
সবচাইতে ভালো ছেলে, তোমার অবস্থান ভালো ছিল। আজকে হয়তো আমরা অনেকে চিন্তা ভাবনা করি না যে আমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে কিনা। মুসলমান হয়ে থাকা বাহাদুরি না, ওলামা ইকরাম অসংখ্য কিতাবে লিখেছেন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া সবচেয়ে বড় সৌভাগ্য। অনেকেই মুসলমান হয়ে দুনিয়াতে জীবন যাপন করবে কিন্তু কিতাবের মধ্যে আসে সে মুসলমান হয়ে মারা যাবে না।
এই আসলে এই এই বিষয়টা যদি আবার টানি আমরা ইমরান ভাই, এই আমার মনে হয় কি হাজার হাজার মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা নেই কি আমি কি মুসলমান হয়ে মারা যাব
কি,
এই চিন্তাটাই নেই মানুষের মধ্যে,
এই চিন্তা চেতনা আপনার। তখন সেই ওই ছাত্র বলল যে হুজুর 3টি দোষের কারণে, আজকে আমরা যারা মাদানী চ্যানেলের সঙ্গে আমি দেখি যে 3টি দোষ উল্লেখ করা হবে, যে 3টি দোষের কারণে তার মৃত্যুর সময় ঈমান বরবাদ হয়ে গেল। আবার এই 3টি দোষ যারা যাদের মধ্যে থাকবে সবে বরাতে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তাদের দোয়া আল্লাহ তাআলা দরবার কবুল হবে।
ইমরান ভাই 3টি দোষ শুনবো
জি,
এর আগে দর্শকের কিছু কল নিয়ে নিই, দর্শক অপেক্ষা থাকেন কোন 3 দোষের কারণে মৃত্যুর সময় তার ঈমান নসিব হয়নি, তো আমরা এই বিষয়গুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে দর্শকের কিছু কল নিয়ে নিই, যে দর্শকের কল শুনিয়ে দিই।
মাশাআল্লাহ,
সবসময় মাদানী চ্যানেল দেখেন আর আপনি কিভাবে মদিনায় যাবেন এই গজলটি শুনতে চান, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল ঠিক আছে ইনশাআল্লাহ, সাথেই থাকুন, নাতে রাসূল শোনাব আপনাকে ইনশাআল্লাহ। পরবর্তী কল ঠিক আছে নূর মোহাম্মদ ভাই, সাথেই থাকুন, আমরা নাতে রসুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অনেকগুলো SMS ও কিন্তু আমাদের কাছে জমে গেছে, কিছু SMS পরে নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা। যেমন আমাদেরকে বিনতে আব্দুল জব্বার, তিনি আমাদেরকে SMS করেছেন, শবে বরাতের রাতে সালাতুত তসবিহ নামাজ আদায় করব, ঠিক আছে ইনশাআল্লাহ আদায় করেন, আর নিয়মটা একটু জেনে নিন কিভাবে সালাতুত তসবিহ নামাজ আদায় করতে হবে, 4 রাকাত নামাজে 300 বার তসবিহ পাঠ করতে হবে, এরপরে কখন কখন তসবিহগুলো পাঠ করবেন নিয়মটা একটু জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে কিশোরগঞ্জ থেকে আমাদেরকে লাবির ভুইয়া, মোহাম্মদ লাবির ভুইয়া এস এম এস করেছেন কিশোরগঞ্জ থেকে। তিনি বললেন, বড়রা যদি ছোটদের সাথে অন্যায় করে, বড়রা বা ছোটরা কিভাবে ক্ষমা চাইবে? আচ্ছা, যদি বড়রা ছোটদের সাথে অন্যায় করে তো বড়রা কিভাবে ক্ষমা চাইবে? উচিত তো ছোটরাই গিয়ে বড়দের সাথে মিশে যাওয়া বা তাদের কাছে ক্ষমা চাওয়া, যে যাই হয়েছে আমাদের মধ্যে আমরা ভুলে যাই। বড়রা অনেক সময় আসবে না বা আসতে চায় না, লজ্জা বোধ করে, ছোটর সাথে ভুল করে ফেলেছি। তো আপনি ছোট আছেন, আপনি গিয়ে বড়র সাথে,
এটারও পদ্ধতি আছে, যেভাবে ছোটরা ক্ষমা চায় সেভাবে ক্ষমা চাওয়া হয়তো প্রয়োজন হয় না যদি পদ্ধতিটা অবলম্বন করা হয়।
জি জি,
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই ব্যক্তি এবং আমি জান্নাতে এভাবে থাকবো, দুটি আঙ্গুলকে ইশারা করে বললে, যারা আমাদের এই বড়দেরকে সম্মান করে আর আমাদের ছোটদেরকে স্নেহ করে। যেমন কোনো বড় পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে অথবা সমাজের মধ্যে কোনো একজন বড়, যিনি বয়সে বড়, ওনার দ্বারা কোনো ভুল হয়ে গেল, উনি বুঝতে পারলে যে এটা আমার করা উচিত হয় নাই, তাকে গিয়ে ওইভাবে যে আমাকে ক্ষমা করে দেবে ওইভাবে বলা প্রয়োজন হয় না। যদি সে গিয়ে তাকে একটা স্নেহ মহাব্বত যদি তাকে দিতে পারে, তখন ওই ছোট ব্যক্তির দিলের মধ্যে যে দুঃখ কষ্ট এটা এমনিতে ভুলে হয়ে যায়। এখানে আরেকটি হাদিস মোবারক আমি আরজ করবো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিকে তো বললেন যে ওই ব্যক্তি এবং আমি জান্নাতে এভাবে থাকবো, দুইটা আঙ্গুলকে ইশারা করলেন যে বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে। আর আবার অন্য হাদিসে পাকের মধ্যে বলেন যে ওই ব্যক্তি আমার দলভুক্ত না, যে আমাদের বড়দেরকে সম্মান করে না আর যারা আমাদের ছোটদেরকে স্নেহ করে না এই লোক আমাদের দলভুক্ত না।
আল্লাহ আল্লাহ,
এখানে যদি যদি হাদিসে মোবারক আমরা বড়রাও যদি একটু দেখিনি, ছোটরাও যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে উভয়ই যদি আমল করার ক্ষেত্রে আল্লাহ তাআলা চাইতো যে পরস্পরের মধ্যে যে একটা মিল মহাব্বত এটা তৈরি করা সম্ভব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন, তিনি বললেন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, নাচতে শুনতে চাই ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে এসএমএস করলেন, ধন্যবাদ মাদানী চ্যানেলকে আমাদেরকে প্রতিদিন এত সুন্দর সুন্দর হাদিস শোনানোর জন্য, আমি ভালুকা থেকে বলছি মাশাআল্লাহ। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করলেন মুন্সিগঞ্জ থেকে, তিনি বললেন আমাকে একটি নাতে রসুল শুনিয়ে দিন ইনশাআল্লাহ, আপনাকে একটি নাতে রসুল শোনাবো। এরপর আমাদেরকে আরেকজন মাগুরা থেকে এসএমএস করেছেন, তিনি বললেন মাদানী চ্যানেল সবগুলো অনুষ্ঠানই ভালো লাগে, বিশেষ করে রহমতপূর্ণ প্রভাত আমি সবসময় দেখি, আমার জন্য দোয়া করবেন, আমি একটি নাতে রসুল শুনতে চাই ইনশাআল্লাহ। অবশ্যই আপনাকে নাতে রসুল শোনাবো, আপনি সাথে থাকুন। আচ্ছা, দিনাজপুর থেকে একজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন, তিনি বললেন তিন দিনের সুন্নাতে বরা ইজতেমায় যাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম, আপনাদের সবাইকে আমি ওখানে দেখেছি মাশাআল্লাহ, আমাদের সবাইকে উনি দেখেছেন। রংপুর থেকে আমাদেরকে একটি এসএমএস করেছেন, তিনি বলেন নাতে রসুল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মাশাআল্লাহ। এরপরে সাতক্ষীরা শ্যামনগর থেকে এক ফারুক ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বলেন আমি একটি নাতে রসুল শুনতে চাই। এরপর আরেকজন ইসলামী ভাই গাজীপুরা থেকে, তিনি বলেন আমার নাম ফারুক, অনুষ্ঠান খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, আমার মা সবসময় অনুষ্ঠানটি দেখেন মাশাআল্লাহ। আরেকজন এসএমএস করেছেন, আমি গাজীপুর থেকে, বাপের নাম লেখেন না, শুধু লেখছেন বিনতে, বিনতে বলছি, তারপরে কি হবে, বাপের নাম বলতে হবে না, না হয়তো কেমনে বুঝবো কি আপনি। এরপর তিনি বলছেন আমি একটি নাতে রসুল শুনতে চাই। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, কিশোরগঞ্জ থেকে বলছেন, কি বলছেন তা তো আর কিছু নেই, যাই হোক। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন সাভার থেকে, তিনি বললেন নাতে রসুল গুলো খুব ভালো লাগে, আমাকে একটি আজকে নাতে রসুল শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই তিনটি কথা রয়ে গেছে যে কাজগুলো আমরা শুনবো, তো ফয়জুর রহমান ভাই থেকে নাচ শুনিনি, প্রায় অনেক সময় হয়ে গেছে নাচ শুনি না, ফয়জুর রহমান ভাই নাচ শুনিয়ে দিন, এরপর ইমরান ভাইয়ের বাকি মাদানী ফুলগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর উমর উসমান আলী আবু বকর উমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী পাক পঞ্জাজনকে মোরা ভালোবাসি ঔলাদে রাসূলকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি খাজা বাবা মুঈনউদ্দিন আজমেরি আলা হযরত আহমদ রেজা বেরেলি শাহ জালাল শাহ পরান ইয়ামেনি সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে নবীকে ভালোবাসা ইমানের দাবি অটল ছিলেন তাতে নবীর সাহাবী নবীকে ভালোবাসা ইমানের দাবি অটল ছিলেন তাতে নবীর সাহাবী তাই তোমরা নবীকে ভালোবাসি তাই তোমরা নবীকে ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তোমরা জান্নাতের অধিকারী তাই তোমরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে
এরপরে আরেকজন আমাদেরকে ঢাকা থেকে এসএমএস করেছেন বলেন আমি একটি নাতি রসুল শুনতে চাই এরপরে ঝিনাইদহ থেকে একজন ইসলামী বোন জিজ্ঞাসা করলেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে আরো একজন সালাম দিয়ে ওয়ালাইকুম সালাম একটি নাতি রসুল শুনতে চাই আরেকজন মোহাম্মদ মেহেদি হাসান কুমিল্লা থেকে তিনিও একটি নাতি রসুল শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা আমি রাজশাহী থেকে মোহাম্মদ আমিরুল ইসলাম এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে মাশাআল্লাহ এবারে রাজশাহী থেকে একজন মোহাম্মদ রাসেল ভাই আমাদেরকে এসএমএস করেছেন ধন্যবাদ রাসেল ভাই আমাদের সাথে থাকার জন্য নওগাঁ থেকে মোহাম্মদ শাহরিয়ার পারভেজ তিনি আমাদেরকে এসএমএস করেছেন একটি নাতি রসুল শুনতে চাই আর এই চ্যানেলটি খুব ভালো লাগে মাশাআল্লাহ রাজশাহী থেকে বলছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানটা অনেক ভালো লাগে মাশাআল্লাহ এরপরে নারায়ণগঞ্জ থেকে একজন আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাম বলছেন ইসলামী বোন এই জন্য নামটা বললাম না অনুষ্ঠানটি খুব সুন্দর লাগে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইমরান ভাইয়ের কাছে যে একটি বিষয় রয়ে গেল, ইমরান ভাই তিনটি বিষয় আমাদেরকে জানাবেন, ওই বিষয়গুলো আমরা জেনে নেই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের কল আর এসএমএস এর দিকে আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই,
ওই ছাত্র তার অপমৃত্যু হলো, ইমান হারা হয়ে গেলে সে মারা গেল, এর মধ্যে সে বলল যে আমার প্রথম নাম্বার যে দোষ ছিল সেটা হলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ইচ্ছা করে না, ডাক্তারের পরামর্শ মোতাবেক আমি একটি রোগের শিফার জন্য, মানে ডাক্তার যেভাবে দিল, আমি বছরে এক গ্লাস মদ পান করতাম, এক গ্লাস পুরো বছরে এক গ্লাস মদ পান করতাম। নাম্বার দুই, আমি ছাত্রদেরকে, আমার সহপাঠী ছাত্রদেরকে, তাদেরকে আমি হিংসা করতাম, আমার অন্তরে তাদের ব্যাপারে বিদ্বেষ ছিল, হিংসা ছিল,
হিংসা ছিল।
নাম্বার তিন, আমি ছাত্রদেরকে গিয়ে একটা বলতাম আপনার ব্যাপারে, আর আপনাকে গিয়ে ছাত্রদের ব্যাপারে গিয়ে আরেকটা বলতাম, এটাকে সগল করি
সগল করি।
এখানে যদি আমরা যে মদ্যপানের বিষয়টা, আমি একটু পরে আসতেছি মদপানের যে বিষয়টা নিয়ে, একটা হাদিসে মোবারকা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সমাজের মধ্যে আজকে আল্লাহ তাআলার পানা এটার প্রচলন বাড়তেই যাচ্ছে, মদের প্রচলন বাড়তেই যাচ্ছে, যারা করে, যারা এই ব্যাপারে, যারা মদ পান করে তাদের ব্যাপারে কিছু আরোপ করার চেষ্টা করবো। এর পূর্বে যে সগুলখুরি, আজকে সগুলখুরির কারণে সম্পর্ক ছিন্ন হওয়ার বড় একটা মাধ্যম
কিন্তু সগুলখুরি, রাইট?
আপনার অমুকের একজনের কথা অপরজনের কাছে কি লাগিয়ে দেওয়া, এটা পরিবারের মধ্যে দিন দিন বাড়তে যাচ্ছে,
বড় ক্ষতিকর একটি বিষয়,
একটা বড় ক্ষতিকর বিষয় সগুলখুর। এখন যারা করে, আমি হাদিস মোবারকা বলবো সগুলখুরির ব্যাপারে, যারাই করে, যারাই শয়তানের ওয়াসওয়াসে পড়ে সগুলখুরির মধ্যে যারা লিপ্ত হয়ে যায়, এটা ঘরের মধ্যেও আছে, এটা মহল্লার মধ্যে হয়, বাজারও হয়, ব্যবসায়ী সেন্টারও হয়, স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে হয় সগুলখুরি। সগুলখুরির উদ্দেশ্য, এর পিছনে যে উদ্দেশ্যটা থাকে সেটা আমি আরজ করার চেষ্টা করতেছি, যাতে করে ওই ব্যক্তি, ওই ব্যক্তিকে যাতে করে অপছন্দ করা হয়, যেমন
তার তাকে যেন হিংসা করা হয়,
অপছন্দ করা হয়, যাতে করে অমুকের অন্তর থেকে এই লোকটা যাতে করে বের হয়ে যায়, এই জন্য সগুলখুরিটা করা হয়। বিভিন্ন যেটা আমরা বলি ফিন লাগানো হয়, মানে এমন ধরনের কিছু,
একজনের ব্যাপারে আরেকজনের কাছে গিয়ে উল্টা পাল্টা শোনানো, যাতে করে তার সাথে যে ভালোবাসার একটা সম্পর্ক আছে এটা যেন ছিন্ন হয়,
এটা যাতে ছিন্ন হয়ে যায়, এটা কি টার্গেট থাকে, এটা সেটা অনেক সময় আল্লাহ তাআলার ফানা, স্ত্রীর পক্ষ থেকে হয়ে থাকে, যাতে করে তার স্বামী
তার মা বাবাকে,
মা বাবার থেকে একটু সাইড থাকে, সবাই না অনেকে করে থাকে, আবার আপনার ভাই ভাইয়ের মধ্যে হয়ে থাকে, এক বন্ধু আরেক বন্ধুকে চেষ্টা করে আরেক বন্ধু থেকে দূরে রাখার জন্য তার ব্যাপারে কিছু ক্লিক লাগানো হয় এই ধরনের। কিন্তু আমরা যদি দেখি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সগুলখুর জান্নাতে প্রবেশ করবে না।
আহা,
সগুলখুর
জান্নাতে,
যদি শুধু সগুলখুরিকে নিয়ে আলোচনা করে, দীর্ঘ আলোচনা সগুলখুরির ব্যাপারে, কোরআন করিমের আয়াতে মোবারকা, হাদিসে মোবারকা, যারা সগুলখুরি করে, মানুষের সম্পর্ককে নষ্ট করার জন্য যারা সগুলখুরি করে, কথা আদান প্রদান করে, তাদের ব্যাপারে অসংখ্য হাদিসে মোবারকা। আমরা এতটুকু আল্লাহ তাআলাকে ভয় করি, যেহেতু যারা সগুলখুরির অভ্যাস, যারা শবে বরাতে, তাদেরকেও ক্ষমা করা হবে না। আর হাদিসে পাক হচ্ছে যে সগুলখুর জান্নাতে প্রবেশ করবে না, সগুলখুরি। এবার তিন নাম্বার আসলে কি, হিংসা। এই হিংসা হয়, আজকে তো হিংসার অবস্থা এমন, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, কেউ কারো সুখ দেখে তার সহ্য হয় না, কেউ সম্পদশালী হয়ে যাচ্ছে, জ্বলতেছে, ভিতরে কি হয়,
জ্বলে
জ্বলে, টাকার মালিক হয়ে যাচ্ছে, কারো সন্তান আপনার লেখাপড়া ভালো লেখাপড়া করতে লাগলো, এখন আমার অন্তর জ্বলে, মন জ্বলে, এর ছেলে, আমার ছেলে স্কুলে যায় না, লেখাপড়াই করে না, তার ছেলে এত শিক্ষিত হয়ে যাচ্ছে, আচ্ছা কারো ভালো ব্যবসা দেখে আমাদের মন জ্বলে,
মন জ্বলে,
এত সে তো ব্যবসা করে তো মালদার হয়ে যাচ্ছেন, এই যে জ্বলা, এটা ভাই ভাইয়ের ব্যাপারে জ্বলে, আরে এ তো অনেক উপরে চলে যাচ্ছে, আমি তো নিচে থেকে গেলাম, আরে আমার বন্ধু উপরে চলে যাচ্ছে, আমি তো নিচে চলে গেলাম, আরে আমার বোন তো সে তার অনেক উপরে চলে যাচ্ছে, আমি তো নিচে থেকে গেলাম, এই যে জ্বলা, এটাকে বলে হিংসা।
হিংসা,
এই হিংসা এটা এমন একটা রোগ, রোগ এটা আমরা যারা হয়তো যারা যারা নেকি করি, যারা নেকি করা থেকে বঞ্চিত তাদের কথাই তো আলাদা, যারা আমরা নেকি করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সাদাকা দিই, বেশি বেশি নেক আমল করি, তাদের জন্য খুবই শিক্ষণীয় যে নেকি হিংসা মানুষের নেকিকে এমনভাবে জ্বালিয়ে দেয়, এমনভাবে জ্বালিয়ে দেয়, এত দ্রুত জ্বালিয়ে দেয়, এত দ্রুত আগুন শুকনো লাকড়িকে জ্বালাতে পারে না।
আহা,
আপনার একবার শুকনো লাকড়ি যদি জমা করে যদি সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, এটা জ্বলতে বেশিক্ষণ লাগবে না। ইত্যাদি দ্রুত মানুষের হাসাদ, মানুষের হিংসা, মানুষের নেকি গুলোকে খতম করে দেয়,
খতম করে দেয়। আল্লাহ,
একদিন আমি নেকি করতেছি, একটা উদাহরণ প্রায় আমি বিভিন্ন বয়ানের মধ্যে দেওয়ার চেষ্টা করি, একটা নেকির কলসি, কলসির মধ্যে মানুষ পানি রাখে, রাখে কিনা, এখন কলসির মধ্যে পানি রাখা হয়, কিছুক্ষণ পর দেখি সেখানে পানি নেই, কেন? নিচে দিয়ে ছিদ্র ছিল, ছিদ্র ছিল। এখন আমাকে কলসির মধ্যে পানি ঢেলে আমি যেখান থেকে কলসিতে যখন পানি ঢালা হয়, আমাকে দেখতে হবে সে কলসির সে কলস এটা নিচে দিয়ে ছিদ্র আছে কিনা দেখতে হবে, থাকলে বন্ধ করতে হবে,
ফাটা আছে কিনা, ভাঙ্গা আছে,
ভাঙ্গা আছে কিনা দেখতে হবে,
এমন থাকলে তো পানি থাকবে,
পানি থাকবে,
এটা তো আমাকে সতর্ক আগে হতে হবে,
আগে সতর্ক হতে হবে। এখন আমাদের সেম নেকির একটা কি আছে, একটা নেকির
ভান্ডার আছে,
ভান্ডার আছে, কলসি আছে, সেখানে আমরা নামাজ রাখি, রোজা রাখি, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, অনেক কিছু আমরা রাখি,
যেটাকে আমরা আমলনামা বলি,
হ্যাঁ আমলনামা বলি আমরা রাখি, কিন্তু নিচে দিয়ে আবার ছিদ্র করে রাখছি,
সেই আমলনামাকে ঘুনে ধরাই রাখছি,
হ্যাঁ
ঘুনে ধরাই গেছে,
একটা হিংসার ছিদ্র, একটা গীবতের ছিদ্র, একটা ছাগলখুরির ছিদ্র, একটা মদ্যপানের ছিদ্র, একটা সম্পর্ক ছিন্ন করার ছিদ্র, একটা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ছিদ্র, এই যে করে রাখলাম উপর থেকে দিই, কিন্তু ভিতরে কিছু থাকে না, সব তো চলে যাচ্ছে। আমরা আমাদের আমলকে হেফাজত যদি করতে হয়, তাহলে আমাকে হাসাদ থেকে বাঁচতে হবে, আমাকে হিংসা থেকে, আবার হিংসার ব্যাপারও কিতাবের মধ্যে আলাদা অধ্যায় পুরো হাসাদের ব্যাপারে। জাস্ট একটা আমরা হাদিস শরীফ শুনলাম যে হিংসা মানুষের নেকি গুলোকে এমন ভাবে জ্বালিয়ে দেয় দ্রুত, যে ইচ্ছাই তো অর্থাৎ আপনার আগুন শুকনো কাঠকে যত দ্রুত জ্বালাইতে পারে না, এর চাইতে দ্রুত জ্বালিয়ে দেয় মানুষের হিংসা মানুষের কি নেকি গুলোকে
আর জ্বালিয়ে দেয়। হিংসা পোষণকারী ব্যক্তিকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান রাতে, এই শবে বরাতের রাতে ক্ষমা করবেন না যাদের মধ্যে এরকমের হিংসা আছে। আর হিংসার কারণে দর্শক শ্রোতা, না জানি কত মানুষের আমলনামা কিয়ামতের ময়দানে জিরো থাকবে, শূন্য থাকবে, তখন সে আফসুস করবে, আমি এত এত নামাজ পড়লাম, এত ইবাদত করলাম, এত হজ করলাম, এত যাকাত দিলাম, মানুষের উপকার করলাম, নেকির দাওয়াত দিলাম, তা কোথায় চলে গেল? সে টেরও পাবে না, ওই দিনকার শূন্য হাতে তাকে উঠতে হবে, খালি হাতে সে উঠবে আর আফসুস করবে, হাই দুনিয়াতে যদি আমি হিংসা না করতাম তবে এখন এই নেকিসমূহ আমি পেতাম। আর ওই ব্যক্তির জন্য তো সবচাইতে দুঃসংবাদ এটাই যে শবে বরাতের রাতেও তার ফয়সালা কি হবে, শবে বরাতের রাতে মানুষ ক্ষমা পেয়ে যাবে, কিন্তু সে খালি হাতেই আবার বাড়িতে তাকে যেতে হবে। তো এই জন্য আমাদেরকে শবে বরাতের আগে, ইমরান ভাই যেটা একটু আগে বললেন, শবে বরাতের আগে যেন আমরা নিজেকে একটু একদম ফ্রেশ হয়ে যেতে পারি,
নিজের অন্তর মানে অন্তরটাকে এমন করে যে কারো ব্যাপারে এ ধরনের হিংসা আছে কিনা, মানে আমার কাজ করে কিনা, আচ্ছা অমুকের ব্যাপারে আমার হিংসা কাজ করে, আমি সেটা খতম করে ফেলি,
খতম করে ফেলি,
এটা হচ্ছে যেহেতু এটা অন্তর একটা রোগ, এটার জন্য আপনার তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাওয়া জরুরি না, মানে আপনি অন্তর থেকে যে আমি আজকে থেকে তাকে আর হিংসা করব না। আচ্ছা এখানে যেহেতু রোগের আলোচনা হচ্ছে, হিংসা একটা রোগ, ওলামা ইকরাম লেখেন মানুষের শারীরিক কিছু রোগ যে রোগে তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়, অনেকগুলো রোগ আছে আমরা ক্যান্সারের নাম শুনি, বললেন যে এ ধরনের শারীরিক বড় থেকে বড় রোগ যেগুলো তো মানুষ মৃত্যুবরণ করে, এর চাইতে মারাত্মক হলো মানুষের অন্তরের রোগ,
অন্তরের রোগগুলো
যেগুলা মানুষের ইমানকে
নষ্ট করে,
বরবাদ করে দেয়। কেন? একজন মানুষ মৃত্যুবরণ করলো, সে বেঈমান হয়ে মারা গেছে, কি বলতে পারবে?
না,
সে তো ইমান নিয়ে,
ইমান নিয়ে গেছে,
দুনিয়া থেকে যেতে পারে কালিমা শরীফ পড়ে,
আমি কিভাবে বাঁচতে পারবো, আমার পরিবারকে কিভাবে বাঁচাবো এই রোগ থেকে, কিভাবে আমার ঘর বাঁচবে, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই। একজন ইসলামী ভাইয়ের এই ব্যাপারেই এসএমএস আসলো একটু আগে, তিনি বললেন আমার ঘরের মধ্যে সবাই একে অপরের সাথে কথা বলে, কিন্তু একজন ব্যক্তি ব্যতীত ওই একজন ব্যক্তি কথা বলে না। হয়তো বা সে রাগ করে আছে বা তার মধ্যে হিংসা জমে আছে, আমরা তার সাথে কথা বলি, চেষ্টা করি তাকে বোঝানোর জন্য, আল্লাহ তাআলা তৌফিক দিক। দর্শক শ্রোতার কল SMS নেওয়ার সময় হয়েছে ফয়জুর রহমান ভাই থেকে, না তো শুনবো আবার ইনশাআল্লাহ তাআলা, যদি তেলোয়াতে পাকের কোনো SMS আসে তাও আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে তানিম ভুইয়া SMS করেছেন, তিনি বলেন খুব সুন্দর একটি SMS লিখলেন তিনি, মা যদি বলে সন্তান থেকে একজনকে বেশি ভালোবাসি, এটা বলা ঠিক নাকি? মা এক সন্তানকে বেশি ভালোবাসি, অন্য সন্তানকে কম ভালোবাসি, এরকমই তো মা বলে না? মায়ের কাছে তো সব সন্তানই সমান হয়ে থাকে, কিন্তু এটা সন্তানের একটা ধারণা থাকে, মনে হয় মা বড় ভাইয়াকে বেশি ভালোবাসে, মা মনে হয় ছোট ভাইকে বেশি ভালোবাসে, এটা সন্তানের মধ্যে একটা
স্বাভাবিকভাবে যখন পরিবারের মধ্যে যে সন্তান মা বাবার সাথে যত
ভালো
আচরণ করে তখন তার সাথে ওই ধরনের স্বাভাবিকভাবে কি
রিলেশনটা গুড থাকে,
একটু ভালো থাকে, কিন্তু মনের দিক থেকে কিন্তু আপনার আমাদের জানা মোতাবেক যে কোনো মা তার এক সন্তানকে ধরে রাখ সন্তানকে ধরে ধরে হয় না, মনের দিক থেকে হয় না।
মা বাবার কাছে সব সন্তানই সমান। আমার একটি বাস্তবে জানা ঘটনা যেটা, সেটা হলো গিয়ে একজন মা তার ছোট সন্তানের উপার্জনের মাধ্যমেই, অর্থাৎ ছোট সন্তানের সাথেই থাকে, ছোট সন্তান যে উপার্জন করে তা দিয়েই মায়ের ভরণ পোষণ বা মায়ের বাপের খেয়াল রাখে। তো এই হিসাব থেকে দেখা যায় ছোট সন্তানের সাথে মা বাবার ভালো একটা সম্পর্ক, সবসময় মা বাবার ঘরে আসা যাওয়া বা তাদের দেখাশোনা করা ছোট সন্তানই করে, বড় সন্তানটার উপার্জন কম তাই তার ফ্যামিলি বড়, এই কারণে তারা আলাদা থাকে, কিন্তু মা বাবা তাদের সাথে খায় না বা তাদের সাথে খাবার দাবারের কোনো আয়োজন হয় না। এখন দূর থেকে ওই বড় সন্তান মনে করে কি মা বাবা মনে হয় ছোট ভাইটাকেই বেশি পছন্দ করে, এরকমের না, কিন্তু ওই মা বাবার ইচ্ছা কি, ছোট সন্তানকে মা বাবা বলে তোর ভাইয়ার তো সংসার বড়, তার উপার্জন কম, ওই হিসাবে সে একটু গরিব, তো তুই তোর ভাইয়াকে একটু খেয়াল রাখিস। মায়ের দৃষ্টি কিন্তু এক সমানই থাকে, কিন্তু হয়তো বা আমরা দেখতে পাই বা বুঝতে পারি এরকমের ধারণা হয় সন্তানদের, মা মনে হয় ছোটটাকে বেশি পছন্দ করে, মা মনে হয় বড় ভাইকে বেশি পছন্দ করে, এরকমের না, মা বাবার কাছে সবাই সমান। এরপরে আমাদেরকে আরো কিছু SMS আসছে, লালমনির হাট থেকে একজন আমাদেরকে SMS করেছেন, হিংসা সম্পর্কে জানতে চাই, হিংসা সম্পর্কে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ তাআলা আপনি শুনতে পেরেছেন আশা করি। এরপরে আর একজন আমাদেরকে SMS করলেন, রংপুর থেকে বলছি, আমি জানতে চাই আল্লাহর কাছে ক্ষমা কিভাবে চাইব, আল্লাহর কাছে ক্ষমা কিভাবে চাবেন, ইনশাআল্লাহ আমরা শুনবো ক্ষমা চাওয়ার পদ্ধতি কি, দোয়ার পদ্ধতি কি। এর সাথে সাথে একজন আমাদেরকে SMS করলেন, আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করব তখন কি হাত তুলে দোয়া করতে হবে নাকি এমনি মনে দোয়া করব, এ বিষয়ে কিছু আলোচনা করব, যেহেতু শবে বরাতের রাত সকল মুসলমান দোয়া করবে, এখন কিভাবে বিছানায় শুয়ে শুয়ে করবে নাকি পানির মধ্যে ডুব দিয়ে করবে নাকি হাত তুলে করবে, যখন কারো কাছে আমরা কিছু ধার নিতে যাই চাইতে যাই তখন কি পানির মধ্যে ডুব দিয়ে তার কাছে চাই, ভাই আমার 10,000 টাকা ধার লাগবে আমি পানির মধ্যে আছি আমাকে দিয়ে যাও, এভাবে তার হয় না। দোয়া করার পদ্ধতি হাদিসে পাকের মধ্যে রয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, আর হাত তুলে দোয়া করার ব্যাপারে ইরশাদ করেছেন, ফজিলত বর্ণনা করেছেন, দোয়ার মধ্যে মানুষের কি কি উপকার রয়েছে তাও বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক
ইনশাআল্লাহ। সন্তান তার বাবার কাছে কিছু চায়, হ্যাঁ যদি মনে মনে রাখে তাহলে পাওয়া যাবে তো, যদি এক সন্তান যদি তার মনে মনে মধ্যে, হ্যাঁ আল্লাহ তাআলা চাইলে বান্দাকে সে মনের মধ্যে খেয়াল রাখলেও আল্লাহ তাআলা দিতে পারে, কিন্তু আপনার এমন কিছু পদ্ধতি ইসলাম আমাদেরকে দিয়েছে যে পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ তাআলা পছন্দ করবে, ওই পদ্ধতিতে আমরা সহজে আমরা দুনিয়াতে স্বাভাবিকভাবে যারা অসহায় যারা তাদের চাওয়ার পদ্ধতি অনুযায়ী কিন্তু তাদেরকে দেওয়া হয়, যারা তাদের হাতটা যদি সে ভালোভাবে প্রসারিত করা হয় তারা কিন্তু বেশি কি
বেশি পায়
পেয়ে থাকে। আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে রাখেন, মাওলা যতক্ষণ আল্লাহ তুমি ক্ষমা করবে না ততক্ষণ হাত নামাবো না, হাত উঠিয়ে রাখেন। সবে বরাত রাতে প্রয়োজন আপনার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বলবে যে আমার বান্দা খুব কষ্ট হচ্ছে,
চাইতে চাইতে হাত ব্যথা হয়ে গেছে তারপর হাত নামায়নি,
নামাচ্ছে না, আমার অন্তর খবর আল্লাহ তাআলা জানা জানে কিনা, আমি হাত উঠিয়ে রাখলাম যে হাত মানে মাওলার কাছে যে হাত উঠালাম হাত নামাতে ইচ্ছে করতেছে না কেন, আল্লাহ আমাকে ক্ষমা করছে কিনা জানি না, আরো কিছুক্ষণ রাখি। তো সবে বরাতে রাতে যে কোনো সময় আল্লাহর কাছে হাত উঠিয়ে আপনি যত বেশি হাতকে উঠিয়ে রাখতে পারেন।
আসলে আফসোস লাগে কাদের জন্য জানেন ইমরান ভাই, যে সকল সাধারণ ব্যক্তিরা হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার অভ্যস্ত, তাদেরকে যখন বাধা দেওয়া হয়, তাদের সামনে যখন বিভিন্ন ধরনের ফতুয়া হাদিস বর্ণনা করা হয়, ওই সকল ব্যক্তিদের জন্য আফসোস লাগে। আরে ভাই, দোয়া হাত তুলে কার দরবারে করছে? মাওলার দরবারে, সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে দোয়া করছে, না আপনার কাছে, না আমার কাছে, কারো কাছে হাত তুলছে না। এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে হাত তুলছেন, ক্ষমা যিনি করবেন সেই মালিকের কাছে হাত তুলছেন, যে রিজিক দাতা সেই রিজিক দাতার কাছে হাত তুলছেন। সেখানে বাধা বিঘ্ন হাত তুলে দোয়া করব কিনা, আমার তো মনে হয় এ সকল করা ঠিক হবে না। সমাজের মধ্যে সবে বরাত আছে, সকল ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলার দরবারে, আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন এসএমএস করেছেন আমাদেরকে সুন্দরগঞ্জ থেকে, তিনি বলেন আমি একটি নাতে রসুল শুনতে চাই। অবশ্যই নাত শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। বিনতে রিয়াজ তিনি আমাদেরকে এসএমএস করলেন, আমাকে একটি নাতে রসুল শুনিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে একজন এসএমএস করেছেন, আমি নূর নবী এসেছে, নূরনী এসেছে, এই নাটটি শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা, শোনাবো আপনাকেও এই নাতে রসুলটি ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। অনেকের কলও আছে, কলগুলো শ্রবণ করে এবার ফজলুর রহমান ভাইয়ের কাছে আসবো নাচ শুনতে ইনশাআল্লাহ। কল শুনিয়ে দিন। জি, ইনশাআল্লাহ আফিয়া, আপনি আমাদের সাথেই থাকুন। আপনি আমাদেরকে কল করেছেন, ধন্যবাদ আপনাকে, শুকরিয়া আল্লাহ তাআলা। আফিয়া সাথে থাকুন ইনশাআল্লাহ, নাচ শোনাবো আপনাকে ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন আফতারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি আমার স্ত্রী আমার বইজনে সবসময় মাদানি চ্যানেল যতক্ষণ থাকে সবসময় দেখি।
মাশাআল্লাহ,
আল্লাহর মতে মাদানি চ্যানেল দেখে আমরা ঠিক লাগে সব। আমি একটা নাতে রসুল শুনতে চাই, মাটি রে ঘর, মাটি রে বাড়ি, মাটি অরে
দিশা। থাকুন কালাম শুরাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। সময় হয়েছে হামদ নাত কালাম শুনবে ইনশাআল্লাহ ফয়জুর রহমান ভাই থেকে। এরপরে ইমরান ভাই আমাদের সাথে আছেন, শেষ কিছু মাদানী ফুলও শ্রবণ করার চেষ্টা করবো, কেননা দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে চলে আসছে ইনশাআল্লাহ তালা। ফয়জুর রহমান ভাই যে সকল কালামগুলো অনুরোধ আসছিল একটু একটু করে শুনিয়ে দিন দর্শককে, এরপর ইনশাআল্লাহ ইমরান ভাইয়ের কাছে আসবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সর্বভুবনে, দেখো কেমন নূর ছেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া حبيب الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। নাতে মাহবুবে খুদা শুনবো শুনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো শুনাতে থাকবো, ইয়া রাসূলুল্লাহের নারা লাগাতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সর্বভুবনে, দেখো কেমন নূর ছেছে। বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঈদে মিলাদুন্নবীর রাতে আলোক সজ্জা করে, ঈদে মিলাদুন্নবীর রাতে আলোক সজ্জা করে, নবীর নূরে কবর মোদের আলোকিত করবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে
সারা ভবনে দেখো কেমন নূর ছেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আন্দোলিত হয়ে বলো নবীর আগমন মারহাবা আন্দোলিত হয়ে বলো নবীর আগমন মারহাবা হাশরে ও মোরা এই নারা লাগাতে থাকে বনুর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভবনে দেখো কেমন নূর ছেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাশরে প্রশংসা পতাকা তোলে আত্তার আমি হাশরে প্রশংসা পতাকা তোলে আত্তার আমি নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকবো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভবনে দেখো কেমন নূর ছেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ক্ষমা করা হবে না তাদের দিকগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি যাতে করে আমরা তওবা করার সুযোগ পাই, সুযোগ আছে এখনো তওবা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আরো কিছু মাদানী ফুল ইমরান ভাই থেকে নিয়ে
একই হাদিসে পাকের মধ্যে আপনার বাদ্যযন্ত্র গান বাজনা আর মদ্যপানের ব্যাপারে আসছে মসনাদে ইমাম আহমদ হাদিসে পাকের মধ্যে, যেহেতু আমরা পূর্বে শুনলাম যারা মদ পান করবে যারা বাজনা বাজাবে
জি
তাদের ব্যাপারে আসছে যে তারাও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে, তাদের দোয়া কবুল হবে না। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, আল্লাহ পাক আমাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ মানে রহমত করে আমাকে পাঠিয়েছেন,
সুবহানাল্লাহ।
এরপরে রহমত স্বরূপ এবার হেদায়তকারী রূপে প্রেরণ করেছেন আর আমাকে মুখ ও হাত দ্বারা, মুখ এবং হাত দ্বারা বাজনা বাজায়, যেমন উল্লেখ করা হয়েছে যন্ত্র বাঁশি গান বাজনা যে সামগ্রীকে ধ্বংস করার জন্য আমাকে পাঠিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আসছেন, তো ওটাকে আমরা আর প্রতিষ্ঠিত করার কাজে লেগে গেলাম।
আহা,
কিভাবে ঘরে যে ঘরে বাজনা নাই মিউজিক নেই সেই ঘরে বাজনা মিউজিক ঢুকানো হচ্ছে, যে মহল্লাতে নেই মহল্লা ঢুকানো হচ্ছে, যে গ্রামে নেই সে গ্রামে ঢুকানো হচ্ছে। আগে বাংলাদেশের মধ্যে হয়তো আপনার প্রথমবার কেউ না কেউ নিয়ে আসছে, পরে সেটা কেউ না কেউ তার জেলার মধ্যে নিয়ে গেছে সে মিউজিক গান বাদ্য, আবার ওই জেলা থেকে কেউ না কেউ তার থানার মধ্যে নিয়ে গেছে, ওই থানা থেকে কেউ না কেউ তার এলাকার মধ্যে নিয়ে গেছে, এলাকাবাসীর মধ্যে সবাই এবার ঘরে ঘরে কি মিউজিক। এরপরে দ্বিতীয় ওই হাদিসে পাকের বাকি অংশ হচ্ছে যে আমার প্রতিপালক আল্লাহ তাআলা আপন সত্তার কসম করেছেন, আল্লাহর হাবিব বলেন আমার প্রতিপালক আল্লাহ তাআলা আপন সত্তার কসম করে বলেছেন আমার বান্দাদের মধ্যে যে এক ডোক মদ পান করবে
আহা
তাকে জাহান্নামের সে নাফাক ময়লা যুক্ত পানি তাকে পান করানো হবে।
আল্লাহ আল্লাহ।
এরপরে বলেন যে যে অবশ শিশুদেরকে মদ পান করাবে তাকেও আল্লাহ তাআলা কি করবে জাহান্নামের ময়লা যুক্ত পানি পান করাবে। এই হাদিসে পাকের লাস্টে বলা হয়েছে গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করা গান বাজনার প্রশিক্ষণ দেওয়া এর বিনিময়ে গ্রহণ করা হারাম। এখানে যে মদ্যপানের ব্যাপার আমরা শুনলাম আর গান বাজনাকে ধ্বংস করার জন্য আল্লাহর হাবিব বলেন যে আমাকে প্রেরণ করা হয়েছে যাতে আমি গান বাদ্যকে আমি ধ্বংস করি। এখন আমি নিজেকে প্রশ্ন করি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীর উম্মত, আল্লাহর হাবিব যেটাকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আগমন করলেন আর সেটাই আমার ঘরের মধ্যে, সেটাই আমার মহল্লার মধ্যে, সেটাই আমার সমাজের মধ্যে, সেটাই আমাদের বিয়েতে হচ্ছে, সেটাই আমাদের মেহেদি অনুষ্ঠানে হচ্ছে, সেটাই আকিকার অনুষ্ঠানের মধ্যে হচ্ছে, সেটাই আমাদের এই যে পয়লা বৈশাখ আসে, এই প্রোগ্রাম আসে, এই প্রোগ্রাম আসে, সেটাকে নিয়ে আমরা ব্যস্ত। আমরা নিজেদেরকে আমরা প্রশ্ন করি এই ব্যাপারে একটি খুব ভয়ানক ভয়ানক আমি বলবো যে হাদিস মোবারক এখন জারাস করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শেষ জামানায় আমার উম্মতের কিছু সংখ্যক লোককে আকৃতি পরিবর্তন করে বানর এবং শুকুর করে দেওয়া হবে।
ওহো আল্লাহ আল্লাহ আল্লাহ।
সাহাবা একজন প্রশ্ন করলেন কারণ কি,
আল্লাহ
আমরা কারণটা শুনবো। কারণ সাহাবা একজন বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি সাক্ষ্য দেয় আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই, আল্লাহর হাবিব বলে জি হ্যাঁ, তারা যদি তারা যদিও নামাজ পড়ে, তারা যদিও রোজা রাখবে, যদিও হজ করবে। এখন সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে অপরাধটা কি তাদের, আপনি কি রসুল হিসাবে মেনে নিবে? উমদাতুল কারীর মধ্যে হাদিসে মোবারক আসছে আল্লাহ তাআলাকেও মেনে নিবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে, তাদের অপরাধ কি? দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তারা মহিলাদের গান শুনবে, নিজেরা বাজনা বাজাবে, শরাব পান করবে, খেয়াল তামাশায় মত্ত হয়ে রাত কাটাবে, সকালে তাদেরকে বানর এবং শুকুর করে দেওয়া হবে। দেখুন এই যে হাদিসে মোবারক, আজকে কি বলবো, আজকে গান কোথায় নাই, কোন অনুষ্ঠানে নাই, আপনার হেডফোনের মধ্যে আজকে গান শোনা হচ্ছে, আজকে আপনি গাড়িতে ওঠেন সেখানেও বাজনা, লঞ্চে ওঠেন সেখানেও বাজনা, আপনার প্লেনে ওঠেন সেখানেও বাজনা, মিউজিক থেকে বাসার কোনো ব্যবস্থা আমাদের মাঝে নাই। এটার জন্য অপরাধ আমি, এটা আমার কারণে হয়েছে, আমাকে বলতে হবে যে আজকে যে একদিকে আমরা সবে বরাতের জন্য অপেক্ষমান, আল্লাহর কাছে দয়া চাবো, রহমত চাবো, অন্যদিকে ওই রহমত থেকে যেই কাজটা আমাকে আপনাকে রহমত থেকে
বঞ্চিত
করবে সেটাকে নিয়ে আমরা জীবন যাপন করে যাচ্ছি। কার মোবাইল, আজকে মোবাইল যদি চেক করা হয় মোবাইলের মধ্যে কি, আজকে তো প্রত্যেকটা ঘরের মধ্যে যারাই মাদানী চ্যানেলের সঙ্গে আমাদের সাথে সবার হাতে মোবাইল। হ্যাঁ, সবাই যে আবার গান শুনে আপনার খারাপ কিছু শুনে, এটা আমরা বলছি না, ভালো আছে অনেকে, অনেকে হেডফোন লাগালে যে সে গান শুনে এটা শর্ত না, কেউ কোরআন কর্মী তেলাওয়াত শুনে, কিন্তু এটা মেজরিটি হয়তো দর্শক শ্রোতা বলবে মেজরিটি আপনার আজকে গানের মধ্যে, নাচের মধ্যে, বাজনার মধ্যে, হারমোনির মধ্যে, সেতারার মধ্যে, ঢোল বাদ্যর মধ্যে আজকে কি লিপ্ত।
আফসোস, অথবা এ ব্যাপারে ইমরান ভাই না আমরা নিজেরা নিজেদের ব্যাপারে কোনো ভাবি চিন্তা করি না, বাবা মা নিজের সন্তানের ব্যাপারে একটু চিন্তা করে যে আমার সন্তান এগুলো কি করছে না?
আজকে তো শুনে না, গান বাদ্য ছাড়াতে বিয়ে হবে না, মানে আমাদের যে চিন্তা চেতনা
সমাজ কোথায় আমরা নিয়ে গেছি,
আমরা এই যে সবে বরাত আসতেছে রহমতের জন্য সারা রাত হাত উঠে রাখবো, কিন্তু আমাদের দিলের মধ্যে গানের মহব্বত, বাজনার মহব্বত তো আমি দিল থেকে ছাড়তে পারতেছি না,
ছাড়তে পারতেছি না,
আমাকে আগে তওবা করতে হবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
আপনি তওবা করেন, মাওলা আমি আমার এই কানকে এক না একাধিকবার হাজারো বার আমি আমার এই কান দিয়ে আমি বাজনা শুনছি, আল্লাহ আমি আমি তওবা করে নিচ্ছি, এখনই আমি তওবা করে নিচ্ছি। কেন, হাদিসে পাকের মধ্যে আসছে যারা এই কান দিয়ে দুনিয়াতে গান বাদনা বাজনা শুনবে, কিয়ামতের দিন তার এই কানকে গলিত গরম সিসা
সিসা
দিয়ে ঢালাই করে
দেওয়া হবে।
দেখেন তারা আল্লাহ তাআলা রহমত থেকে কি বঞ্চিত থাকবে। আচ্ছা, যারা ফুরুষ যারা তারা শরীয়তকে অমান্য করার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে, তো মহিলারা যারা শরীয়তকে অমান্য করে এরা চেষ্টা করতেছে যত উপরে তাদের পায়জামা পরার জন্য, তো তারা কি আল্লাহর রহমতে থাকবে নাকি?
না, তারাও বঞ্চিত থাকবে,
বঞ্চিত থাকবে,
তারা হুকুম পালন করতেছে না, তারাও মানতেছে না,
মানতেছে না। এখন আপনি তো হয়তো যদি রাস্তা দিয়ে যদি আপনি বের হন, এই যে কথাটি এখন বলা হলো আপনার মহিলারা তারা যত সম্ভব তাদের চুলগিরার নিচে পায়ের নিচে পরে তাদের পা যাতে দেখা না যায়, আর পুরুষরা তাদের উপরে ফোরাচ্ছে, এতটুকু উপরে যাতে করে আবার খারাপ না লাগে সেরকম, আপনার যে চুলগিরা এটাকে একটু উপরে হালকা।
কিছু মানুষ আছে তারা এই হাদিসটার উপর আমল করতে গিয়ে আবার নাজায়েজ কাজ করে বসে থাকে, মানে এতটুকু উপরে তুলে নেয় যতটুকু উঠানো আবার নিষেধ আছে।
কিলা দেখা যাচ্ছে যে হতে পারে মোটরসাইকেল অথবা রিক্সা কোনো কিছুতে বসতে গেলে তখন দেখা যাচ্ছে তাদের আপনার ওই পায়জামা লুঙ্গি আরো উপরে উঠে যেতে পারে, তখন তারা গুনার মধ্যে কি সামিল হয়ে যেতে পারে। তা আমরা যদি এখন তওবা করে নিলাম যে মাওলা এটা আমার দ্বারা হয়ে গিয়েছে, আমি তওবা করে আমি আপনার শরীয়ত মোতাবেক আমল করা শুরু করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়ায় আমরা সওয়াব রাতে পাবো
ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম
পাঠ سلام عليك صلوات الله عليك مصطفى جان رحمت پیلا کھو سلام شمع بزم ہدایت پیلا کھو سلام غوث اعظم امام التقى والنقى جلوائے شان قدرات پیلا کھو سلام مجھ سے خدمت کے قدسی کہے ہرزا مصطفیٰ جانِ رحمت پیلا کھو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پیلا کھو سلام فیض سے جن کے لا کھو نماز بنے فیض سے جن کے لاکھوں عماں میں سجے اس امیر اہل سنت پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بزم ہدایت پیلا کھو سلام۔
الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ۔ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک۔ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک۔ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ۔ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ
وسلم۔ رحمت پورن حق پربھا تمار، رحمت پورن حق پربھا تمار، তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।